বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুরিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, আজ শনিবার 27 নভেম্বর, 12 অগ্রহায়ণ এবং ফার্সি 6 অজার, রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে, ইকুশ সম্মেলন উপলক্ষে ইরানের প্রেসিডেন্টের তুর্কমেনিস্তান সফরের ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে সহিংসতার আশঙ্কার মাঝে আগামীকাল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব, ভিয়েনা আলোচনাকে সামনে রেখে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই, সতর্ক করলেন মোহাম্মদ ইসলাম। বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আবার আন্দোলন করেছে রাজধানী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন সড়কে তীব্র যানজট। এবং জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কংগ্রেসের ঘোষণা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতিতে ফিরে এসে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হলে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা সম্ভব। হোসেন আমির আবদুল্লাহিয়ান শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। আর মাত্র দুদিন পর, যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু হতে যাচ্ছে, তখন এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও 3 ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা লঙ্ঘন করা সত্ত্বেও ইরান সদিচ্ছা নিয়ে ইউরোপীয়দের সঙ্গে সংলাপে বসার উদারতা দেখিয়েছে, কারণ ইরান তাদের সঙ্গে একটি ভালো ও যাচাইযোগ্য চুক্তি সই করতে চায়। আবদুল্লাহিয়ান বলেন, পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে হলে এর প্রতিটি ধারা কার্যকর করতে হবে এবং আমেরিকা আবার এটি থেকে যেন বেরিয়ে যেতে না পারে সেই গ্যারান্টি থাকতে হবে। ইরানের উপর আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে কার্যকরভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে এই আহ্বান জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা এমনভাবে প্রত্যাহার করতে হবে যাতে তা যাচাই করে দেখার সুযোগ থাকে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আগামী 29 নভেম্বর পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে, তখন এই আহ্বান জানালেন তিনি। ভিয়েনা আলোচনা সফল করতে হলে আমেরিকা ধাপে ধাপে দুঃখিত, ভিয়েনা আলোচনা সফল হলে আমেরিকা ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যেসব জল্পনা তুলে ধরছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন খাতিব জাদে। তিনি বলেন, সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে এবং এই ব্যাপারে কার্যকর গ্যারান্টিও থাকতে হবে। ইরানের এই মুখপাত্র বলেন, ভিয়েনা সংলাপে ইরানের মূল লক্ষ্য এদেশের জনগণের উপর আমেরিকার আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। সিরিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাহাদি সুবাহানি বলেছেন, তেহরান ও দামেস্কের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের মধ্যকার বর্তমান কৌশলগত সম্পর্কের প্রশংসা করে তিনি বলেন, মার্কিন অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় গত কয়েক বছর ধরে তেহরান ও দামেস্ক একে অপরের পাশে দাঁড়িয়েছে। লেবাননের আল ওয়াহেদ নিউজ ওয়েবসাইটকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, পর্যবেক্ষকরা মনে করেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে সিরিয়ার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ইরানের সম্পর্ক হচ্ছে সবচেয়ে পুরনো। এটি সম্ভব হয়েছে দুদেশের নেতাদের অভিন্ন লক্ষ্যের কারণে। আরব বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোর সমস্ত চাপ উপেক্ষা করে সবসময় ইরান ও সিরিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা রক্ষা করে চলেছে। সুবাহানি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা জোট এবং ইউনিয়ন পর্যায়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা সম্পর্কের প্রাথমিক ধাপ পার হয়েছে এবং এখন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করছি। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই। ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডের প্রথম বার্ষিক উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে ইসলামি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত বিষয়, কাজেই যারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এই আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গেছে তাদের এই ব্যাপারে অভিমত প্রকাশ করার কোনো অধিকার নেই। ইসলামি বলেন, আজ যারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে পরমাণু সমঝোতা দেওয়ার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছিলেন, আর একটি চুক্তি কখনো এক পক্ষ একতরফাভাবে বাস্তবায়ন করে যেতে পারে না। সব পক্ষ যাতে আবার নিজেদের দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে যায় সেজন্য ভিয়েনা সংলাপের আয়োজন করা হয়েছে বলে জানান ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইসলামি। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে, দুঃখিত 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আজ আবার আন্দোলন করেছে রাজধানী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদেরকে গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতেও দেখা গেছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
নিরাপদ সড়কের দাবিতে আজ ফের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দুপুরে মিরপুর ধানমন্ডি 27 নম্বর সড়কের মোড়ে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগান দেন তারা। এ সময় শিক্ষার্থীদের গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতেও দেখা গেছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। এরপর শিক্ষার্থীরা 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেয়া 9 দফা দাবি বাস্তবায়নের জন্য দুদিনের সময় বেঁধে দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে কাল রোববার এবং আগামী সোমবারও ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে তারা। শিক্ষার্থীরা জানিয়েছে, 9 দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর কার্যালয়ে গিয়েছিল। বিআরটি কর্তৃপক্ষ 1 সপ্তাহ সময় চেয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে শিক্ষার্থীরা বিআরটি কার্যালয়ে ঘেরাও করবে। তারা আরও জানিয়েছে, সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাচাই কার্যক্রমও তারা চালিয়ে যাবে। শিক্ষার্থীরা বলেছে, তারা কোনো ধরনের ভাঙচুর করার জন্য সড়কে নামেনি। 2018 সালের আন্দোলনের সময় 9 দফা দাবি তুলেছিল তারা। সরকার বলেছিল দাবিগুলো মানা হয়েছে, কিন্তু একটি দফাও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার 9 দফা মানা না হলে আগামী মঙ্গলবার থেকে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি। এদিকে বাসে শিক্ষার্থীদের হাফ বাড়ার দাবি নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ, কিন্তু আজও কোনো সমাধান আসেনি। শনিবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে 2 ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শিক্ষার্থীদের হাব বাড়ার বিষয়টি এলে পরিবহন মালিকরা উল্টো ভর্তুকি দাবি করে। বলেন, ঢাকার বাস মালিকদের বেশিরভাগই গরিব, টাস্কফোর্স গঠন করে তাদের জন্য ভর্তুকি নির্ধারণ করা হোক, তাই এসব বিষয়ে ফয়সলা করতে সময় লাগবে জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকতে আহ্বান জানিয়েছে বিআরটিএ। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন, 25 নভেম্বরে বৈঠকের ধারাবাহিকতায় আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবহন মালিক শ্রমিকরা অনেক প্রস্তাব দিয়েছেন, ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংখ্যা জানতে চেয়েছেন তারা। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, কেন্দ্রীয় সরকার শুধু জম্মু কাশ্মীরের পরিচয় কেড়ে নেয়নি, বরং রাজ্যটিকেও 2 টুকরোয় বিভক্ত করেছে। ব্রিটিশরাও তা ভাঙার সাহস করতে পারেনি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ বলেছেন, কেন্দ্রীয় সরকার শুধু জম্মু কাশ্মীরের পরিচয় কেড়ে নেয়নি, বরং রাজ্যটিকেও 2 টুকরোয় বিভক্ত করেছে। ব্রিটিশরাও তা ভাঙার সাহস করতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় সরকার 2019 সালের 5 আগস্টের সিদ্ধান্তে পৌনে 200 বছরের অস্তিত্ব এক প্রকার শেষ করে দিয়েছে। তিনি আজ শনিবার কুলগামে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। 2019 সালের 5 আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের জনগণের জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত 370 ধারা প্রত্যাহার করে নিয়েছে এবং রাজ্যটিকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সেই থেকে উপত্যকার জনগণ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুলাম নবী আজাদ বলেন, সাধারণত কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেয়া হয়, কিন্তু এখানে এমন হয়েছে যেন পুলিশের মহাপরিচালককে থানাদার, মুখ্যমন্ত্রীকে বিধায়ক এবং মুখ্য সচিবকে পাটোয়ারি করা হয়েছে। কোনো বুদ্ধিমান মানুষ এই কাজ করতে পারে না। তিনি বলেন, এই বিষয়ে সংসদে অনেক কথা বলেছি। সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ আজ আরও বলেন, কাশ্মীর পুনরায় রাজ্যের মর্যাদা না পাওয়া পর্যন্ত কংগ্রেস লড়াই চালিয়ে যাবে এবং এজন্য আমাদের প্রাণ হারাতে হলেও আন্দোলন চলবে। আমরা রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার জন্য গুলি খেতেও প্রস্তুত বলে মন্তব্য করেন সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠনকে অস্ট্রেলিয়া সন্ত্রাসী সংগঠন হিসেবে যে কালো তালিকাভুক্ত করেছে তাতে সংগঠনের দৃঢ়তার উপর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, এ ধরনের চাপের মুখে হিজবুল্লাহ ইসরায়েল বিরোধী প্রতিরোধ থেকে সরে আসবে না। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি, পাশাপাশি লেবাননের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেও তারা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বলেন। হিজবুল্লাহ মহাসচিব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, যতদিন পর্যন্ত ইসরায়েলের হুমকি থাকবে ততদিন পর্যন্ত লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষার জন্য হিজবুল্লাহ লড়াই অব্যাহত রাখবে। আগামী মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা কূটনৈতিক লড়াইয়ের যে হুমকি দিয়েছে তার নিন্দা ও সমালোচনা করেছে রাশিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়াবনভ এই সমালোচনা করেন। আমেরিকা তার ভাষায় বলেছে, ইরান যদি আইইএর সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা না করে তাহলে তেহরান কূটনৈতিক লড়াইয়ের মুখে পড়বে। এ ব্যাপারে আইইএতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উলিয়াবনভ বলেন, 2015 সালে সভায় পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন হুমকিতে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইদ ইব্রাহিম রাইসির নেতৃত্বে একটি উচ্চপদস্থ ইরানি প্রতিনিধি দল ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে ইকুরে শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আজ তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদ সফরে যাচ্ছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজন হোসেন।
ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসির নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে ইকোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আজ তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদ সফরে যাচ্ছেন। ১৫তম এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ককে জোরদার করা, বিশেষ করে পারস্পরিক সহযোগিতার পথে বিরাজমান বাধা দূর করা এবং ইকোভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে তেহরানের দৃষ্টিভঙ্গি ও বেশ কিছু প্রস্তাব তুলে ধরবেন। পর্যবেক্ষকরা বলছেন, তুর্কমেনিস্তানে আগামীকাল অনুষ্ঠেয় ইকো শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের উপস্থিতি কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, ইকোর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ইরানের সঙ্গে ইকোভুক্ত ১৫টি দেশের সীমান্ত রয়েছে এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে হওয়ার কারণে, বিশেষ করে সমুদ্রপথে ইরানের মাধ্যমে অন্য দেশের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য এদেশটির বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া ইরানের রয়েছে বিপুল জ্বালানি এবং সেই জ্বালানি অন্য দেশে স্থানান্তরের সুযোগ থাকায় ইরানের গুরুত্ব বহুগুণে বেড়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, তেহরানের ব্যাপক তৎপরতার কারণে এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের বিরাট সুযোগ তৈরি হয়েছে। শীর্ষ সম্মেলনের প্রাক্কালে গত শুক্রবার ইরান, তুর্কমেনিস্তান ও কাজাকিস্তানের প্রেসিডেন্টদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইকো সম্মেলনে ইরানের উপস্থিতির তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, এতে করে আঞ্চলিক কূটনীতি আরও বেশি জোরদার হবে। অতীতে অনুষ্ঠিত ইকো শীর্ষ সম্মেলনে ইরানের পক্ষ থেকে উত্থাপিত বহু প্রস্তাব গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। অনেকগুলো প্রস্তাব এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। ইকোভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের ব্যাপক সুযোগ থাকা সত্ত্বেও আঞ্চলিক রাজনৈতিক সংকট ও বিভিন্ন চ্যালেঞ্জ এই সহযোগিতার পথে এখনও বাধা হয়ে আছে। এ কারণে এবারের সম্মেলন বিরাজমান বাধা অপসারণের সুযোগ এনে দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইকোর সাবেক মহাসচিব আব্দুর রহিম গাওয়াহি মনে করেন, আমরা যদি ইকোকে আরও সক্রিয় করতে চাই এবং আমাদের বাণিজ্য ও পররাষ্ট্রনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চাই, তাহলে এবারের সম্মেলন ভালো সুযোগ হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নির্বাচনের সহিংসতার মধ্যেই তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সারা দেশের নির্বাচনী সহিংসতার মধ্যেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তৃতীয় ধাপের নির্বাচনে বিনা ভোটে বিজয়ী হয়ে গেছেন ৫৬৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২ জন, সাধারণ আসনের সদস্য ৩৩৭ জন বিনা ভোটে জয় পেয়ে গেছেন। প্রথম ও দ্বিতীয় ধাপের মতো এ ধাপের ভোটের আগেই সহিংসতার বিস্তার ঘটেছে। কোথাও প্রার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে, কোথাও কুপিয়ে হত্যা করা হয়েছে, কোথাও আবার সমর্থকদের সংঘর্ষে ঝরেছে প্রাণ। গতকাল শুক্রবারও একজন চেয়ারম্যান প্রার্থী সহ ৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে শরীয়তপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লাকে। ভোলায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক যুবলীগ নেতা। আর টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন। ইউনিয়ন পরিষদের আগের দুদফা নির্বাচনে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। গতকালের ৩ জন সহ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জন। তবে নির্বাচন কমিশন বলছে, নির্বাচনকে ঘিরে সহিংসতা এখন সারা বিশ্বেই হচ্ছে, তারপরেও বিষয়টি দেখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তৎপর থাকতে বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা গতকাল বলেছেন, নির্বাচনের সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।
আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো খবর পাওয়া যাবে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থেকে থাকলে আগে থেকেই তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তো আপ্রাণ চেষ্টা করবো সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা কেউ দিতে পারি না।
তবে নির্বাচনের দিনেও সংঘর্ষের আশঙ্কা রয়েই গেছে। খোদ প্রার্থীরাই এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের কাছে।
হুমকি তো আমি কোনোদিন কাউকে দিই না, বরং আমি হুমকি খাচ্ছি। আমার বিদ্রোহী ক্যান্ডিডেটরা আমার বিভিন্ন জায়গা থেকে তার মানে নেতাকর্মীর উপর হুমকি ধমকি দিচ্ছে।
আমার বিভিন্ন জায়গায় পোস্টার পড়াচ্ছে, আমার অফিস ঘরও ভেঙে দিয়েছে এক জায়গায়। তো আমাদের কর্মীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি।
এদিকে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনকে ঘিরে এই সহিংসতা বন্ধ হবে না ততদিন যতদিন স্বার্থসিদ্ধির রাজনীতি বন্ধ হবে না। জোর জবরদস্তি করে প্রতিপক্ষকে মাঠছাড়া করতে পারলেই জিতে যাওয়ার সুযোগ এখানে অবারিত। জনপ্রতিনিধি হয়ে চুরি করে লাভবান হওয়ার সুযোগ থাকায় যে কেউই চাইবে জোর করে বা যে কোনো উপায়ে নির্বাচিত হতে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, বিদায় নিব। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সমস্যা সমাধানের দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব, ভিয়েনা আলোচনাকে সামনে রেখে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান। যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই, সতর্ক করলেন মোহাম্মদ ইসলামি। বাংলাদেশের নিরাপদ সড়কের দাবিতে আবার আন্দোলন করেছে রাজধানী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন সড়কে তীব্র যানজট এবং জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কংগ্রেসের ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা করে কামনায়, খোদা হাফেজ।